This track was downloaded from fusionbd.com.
যে অতিথি বন্ধু আমাদের সামনে বসে আছে হট সিটে, বন্ধুর ছোট্ট একটু বর্ণনা দিয়ে দিই। বন্ধুটি একটি স্ট্রাইপ শার্ট পরেছে, যেটি লাল এবং সাদা এবং কিছুটা ব্লুর কম্বিনেশন, সাথে একটি জিন্স। এবং স্বভাবতই বলে রাখা ভালো, সে অবশ্যই একজন পুরোদস্তুর জেন্টলম্যান এবং আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো কখন আমি মাইক্রোফোনটা তার জন্য ওপেন করে দিব এবং সে শুরু করবে তার জীবনের কথা। প্রথমেই বন্ধুকে আমি বলব যে আপনি স্বল্প পরিসরে আপনার নাম এবং আপনার পরিচয়, সাথে আপনার পারিবারিক কে আছেন পরিবারে, সেগুলো দিয়ে যদি আপনি শুরু করেন।
হ্যালো ফ্রেন্ডস, আমি ওপেল, পড়াশোনা করছি তেতুমি কলেজে, অ্যাকাউন্টিং এ আছি, আর দেশের বাড়ি নরসিংদীতে। আমি ফ্যামিলিতে পঞ্চম, ছয় ভাই বোনের মধ্যে। এই তো গুলো,
ছয় ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে পঞ্চম এবং ওপেল, তাই তো? ওপেল হচ্ছে আপনার ডাক নাম। এখন আমরা শুনতে যাচ্ছি আপনার জীবনের কথা এবং যে জীবনে আছে আপনার ভালোবাসা এবং হয়তো হতাশা, আমরা আশা করি না, যদি থেকে থাকে সেগুলোও শুনব। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে আপনার জীবনের কথা শুনবার জন্য।
থ্যাংক ইউ গুরু, এই মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড, হয়তো একটু পরে ইজি হয়ে যাবে। যাই হোক,
অনুভূতিটা কেমন এই লাভগুরু অনুষ্ঠানে আসবেন বা কথা বলবেন, এরকম কি পূর্ব কোনো পরিকল্পনা ছিল নাকি হঠাৎ করে চলে আসে?
অবিশ্বাস্য ছিল। ফোনটা আমি আজকে দুপুরেই পেয়েছিলাম ফার্স্ট, এবং রাতে কনফার্ম হলাম। দেন আমি ছিলাম একটু দূরে, আমার আম্মু এখন অসুস্থ, হাসপাতালে আছে, তো ওখানে গিয়েছিলাম আমি সাভারে। ওখান থেকে আসতে মানে যতটুকু সময় না লাগার কথা আমি চেষ্টা করেছি।
এই জিনিসটা তো আমার নলেজে ছিল না।
যাই হোক, এটা
মায়ের অবস্থাটা কি কেমন, হসপিটাল বললেন আপনি, তাহলে তো আমরা পরবর্তী সপ্তাহে আপনাকে শিফট করতে পারব
না? এটা আসলে আমার
তেমন মেজর কোনো কিছু কি
না, মেজর তেমন কিছু না, ফিজিওথেরাপি নিচ্ছে। ওনার সমস্যাটা বেশ কিছুদিন যাবৎ, বেশ কিছুদিন বলতে বেশ কয়েক বছর যাবৎ,
মানে এগুলো হচ্ছে রেগুলার মেডিকেশন, ফিজিওথেরাপি যেটা নেওয়া লাগে সেটা। আচ্ছা, চলে আসে আপনার জীবনের কথায়।
তো আমার জীবনের কথা বলতে গিয়ে এখানে এই প্ল্যাটফর্মে এসে যে কথাটা বলার ইচ্ছে নিয়ে আসা, কিংবা এখনকার যে প্রোগ্রাম, যে সাবজেক্টটা নিয়ে চলে, আমরা সচরাচর যে জিনিসটার জন্য ওয়েট করি, যে ঘটনাগুলো শোনার জন্য ওয়েট করি, সেটা অবশ্যই ভালোবাসা রিলেটেড। তো আমি আমার ভালোবাসা শুরু করার আগে প্রথমেই আমার চলে যেতে ইচ্ছে করছে, আমার এটার যে আগের বন্ধুত্ব ছিল সেটা। হ্যাঁ, অনেকের ভালোবাসা অনেকভাবেই শুরু হয়। আমার ভালোবাসাটা শুরু হয়েছিল বন্ধুত্ব থেকে, স্রেফ তখন বন্ধু ছিলাম দুজন, তো সেখান থেকেই আস্তে আস্তে ডাইভার্ট হয়ে ভালোবাসার দিকে রূপ নিল। তো এমনিতে আমাদের ভালোবাসার যে পর্বটা, সেটা শুরুর যে কাহিনীটা, সেটা আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে সব সময় আমরা সচরাচর যা শুনি সেটা হচ্ছে যে হ্যাঁ, একজন প্রপোজ করবে, আরেকজন প্রপোজ অ্যাকসেপ্ট করবে অর ডিনাই করবে, তো এরকমটাই হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমার মনে হয় আজও পর্যন্ত আমাদের মধ্যে এইরকম কোন সিচুয়েশন আসেনি যেখানে আমি তাকে অফার করব কিংবা প্রপোজ করব। এখনো মাঝে মাঝে অদুষ্টামি করে বলে যে কি তুমি তোমাকে প্রপোজ করলা না এখনো পর্যন্ত। তো যাই হোক, ওর সাথে আমার পরিচয়টা হয় কলেজে, অনার্সে যখন পড়ি। আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওর সাথে যদিও পরিচয় হয় অনার্সে, বাট ওর নামটা আমি জানতাম সে ইন্টার লাইফে, 2004 পরে, 5 দিকে। ইভেন ও আমার নাম জানত, বাট ওর সাথে সরাসরি কথা হয়নি কোনোদিনই। ও দূরে থেকে আমাকে দেখছে, আমিও তাকে এইভাবেই দেখছি। তো হয়তো বা পরে এমন হবে জানলে তখনই কথাটা বলে নিতাম। যাই হোক, অনার্সে যখন আসলাম তখনই দেখা হলো। হ্যাঁ, অনেক বন্ধু হয়তো ভাবতে পারো তার নামটা কেন বলছি না। হ্যাঁ, বলবো, তার নাম মালা। ওর সাথে অনার্সে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই ওর সাথে দেখা হয়। তো ও তেতুমিরেই পড়ে, পলিটিক্যাল সায়েন্সে পড়ে। তো একদিন কলেজে এমনিতেই আড্ডা দিচ্ছিলাম ক্লাসের ফাঁকে, আমি আর আমার এক ফ্রেন্ড কামাল। তো আড্ডা দেওয়ার সময় হঠাৎ কামাল একটা মেয়েকে দেখায় বলতেছে যে ও তো সে। আমি বললাম আমি তো আসলে ওভাবে চিনি না, সরাসরি একদম কাছে থেকে দেখেও নাই, কথাও বলি নাই, তো দেখি জিজ্ঞেস করে দেখতে পারি। তো কামাল জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করবো মানে কিভাবে? তো আমি বললাম হ্যাঁ, কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি। তখন মালার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল তার, তো গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম তুমি মালা না? বলল হ্যাঁ তুমি
একদম এইরকমই তুমি মালা
হ্যাঁ এভাবে এক্সকিউজ মি আপনি কি মালা পরে বলতেছে আপনি তো পরে কামাল বলল যে বাড়ি কোথায় কিংবা কোন কলেজ থেকে পড়াশোনা করেছে ওটা জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিল তখন কামালের নাম জিজ্ঞেস করল সেখানে ও বলল যে ও কলেজের স্টুডেন্ট আমি বাট আমি তো ওই জিনিসটা বলতে পারছি না যে আমি ওই কলেজের স্টুডেন্ট কিংবা ওই এলাকারই তো আমি এটুকু কনফার্ম ছিলাম যে সে আমার নাম জানে তো আমি বললাম যে নাম বললে হয়তো চিনবে কিন্তু এমনিতে কথা হয়নি কখনো তো বললাম যে আমি ওপেল পরে বলল কোন ওপেল অমুকের ফ্রেন্ড তখন আমি বললাম হ্যাঁ রাইট খেতে পরে ওপেল ওর ফ্রেন্ড তো তখন জাস্ট এতটুকুই কথা হলো ও বসতে বলল পাশে বসলাম তো ওখানে আড্ডাবাজি করতে গিয়ে একটু দুষ্টামি টুস্টামি হলো যে জিনিসগুলো এখনো আমার মানে মেমোরিতে সেট হয়ে আছে কারণ এটা ছিল প্রথম দিন ওর সাথে সরাসরি কথা হওয়া কিংবা একসাথে একদম এভাবে বসা আড্ডা দেওয়া যদিও ওকে আমি অনেক আগে থেকে চিনি ও চিনে বাট কথা হয়নি এর আগে আরেকটা জিনিস হচ্ছে যে আগে থেকে একটা মানুষকে জানি জানি বলতে চিনি আর কি এরকম তো কথা হয়নি ফার্স্ট কথা হলে এখানে কেমন জানি পরিচয় পর্বটা অর্ধেকটা আগেই হয়ে গেছে এরকম বোঝায় তো কথাটা তো বললাম ভালোই লাগলো এমনিতে তো ওই দিন ততটুকু কথা বললে আমার ক্লাস ছিল মেবি ক্লাসে চলে গেলাম তো ও বাসায় চলে যাবে আরেকটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে যে ও পড়াশোনার পাশাপাশি একটা জব করে সেটা সেই ফার্স্ট ইয়ার থেকেই করে তো তখন ওর শিডিউলটা ছিল যে প্রত্যেক মঙ্গলবারে কলেজ আসত নোট টোট দেখা যেত বিভিন্ন ফ্রেন্ডদের কাছ থেকে কালেক্ট করত কিংবা মানে মঙ্গলবারে এসে বাকি মেকআপটা মানে কমপ্লিট করতে যেত তো মঙ্গলবারে আসতো এটা আমি তখন জানিনি এটা অবশ্য একটু পরে জেনেছি যাই হোক এদিন আসছে এদিন তো আর মোবাইল নম্বরটাও রাখা হয়নি তো আমি এরপরে যতদিন কলেজে যাইতাম মানে কাউকে না বলেই আমি খুঁজতে চাইতাম যে সে কোথায় আছে আদৌ আছে কিনা কলেজে তো বেশ কয়েকদিন গেল খোঁজে পাচ্ছিলাম না তো একদিন একটা মজার ঘটনা ঘটল কি আমি ক্লাস থেকে বেরোলাম বেরোয়ার পরে আমি একটা মেয়েকে দেখলাম যে ওই ফার্স্ট দিন তার সাথে ছিল আই মিন তাকে আমি পাচ্ছি না বাট তাকে খোঁজার জন্য একটা লিঙ্ক যেন পেলাম এমন মনে হচ্ছিল তো ওই মেয়েটাকেও আমি দূরে থেকে আইডেন্টিফাই করতে পারছি না যে আসলে সে কি না এখানে অলৌকিকভাবে মানে এত ঝামেলাপূর্ণ একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে ওই মেয়েটার যে হাজবেন্ড
বুঝতে পারছেন না যে মালার বান্ধবী কিনা
হ্যাঁ রাইট তো এখানে এমন একটা ঘটনা হয়ে গেল ওই মালার বান্ধবীর হাজবেন্ডকে আমি মানে আমার এলাকারই তাকে আবার চিনছি তো ও যাচ্ছে ওই মালার বান্ধবীর দিকে তো ওভাবে আমি আইডেন্টিফাই করতে চাইলাম যে এটা মালার বান্ধবী কিনা ঠিক সেই মুহূর্তে মালা এসে আমাকে বলতেছে কি ব্যাপার কাউকে দেখছো নাকি এভাবে খুঁজতেছ তো আমি তো অবাক আমি বললাম যে হ্যাঁ তোমাকেই খুঁজছি বলছে হ্যাঁ তোমাকেই খুঁজছি তুমি অন্যদিকে তাকায় আছো আর তো আমাকে খুঁজতেছ এমন এটা একটা কথা হলো তো আমি তখন মানে তাকে বোঝাবো কিভাবে যে আমি তোমাকেই খুঁজতেছি আমি বললাম যে আসলে তোমাকে না খুঁজলেও তোমার একটা লিঙ্ক আমার দরকার সেটা হয়তো খুঁজতেছি পরে পুরো ঘটনাটা বললাম যে এই দেন ওকে বললাম ঠিক আছে এরপর যেন এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট না হয় তার জন্য তুমি আমাকে নাম্বারটা দিয়ে যাও তো নাম্বারটা দিল সম্ভবত একদিন মাঝে গ্যাপ গেল তার কিছুক্ষণ পরে ও বেঁধে নিল আর কি ওর আবার ওই দিন ওই মঙ্গলবারের বাইরে একদিন আসছিল আর কি ছুটি নিয়ে তো অফিসে আবার চলে গেল তো ওই ফোন নাম্বারটা পেলাম এখন কি করব আমি মানে ওরকম মানে কোন ফিলিংস আসছে না বাট কেন যেন মনে হচ্ছিল যে একটু দুষ্টামি করি তো মাঝে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আমি ফোন করলাম ফোন করে বললাম হ্যালো মালা কেমন আছো তো আমি ফার্স্ট থেকে তাকে আপনি বলতাম তো মালা কেমন আছো এটা বলার পরে ও জিজ্ঞেস করল ওর সাথে যেহেতু এর আগে ফোনে কখনো কথা হয়নি ও হয়তো বয়সটা বুঝতে পারছে না ও বলল কে আপনি বললাম হ্যাঁ পরিচয়টা একটু পরে দিচ্ছি কলেজে আসবে বলতেছে আপনি কে আপনি আপনার পরিচয় হাইড করে আমাকে মানে এভাবে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে যাব এটা তো হয় না এটা বলে ফোন রেখে দিল তো আমি আর কি করব, সেই ফোনটা দিয়েছিলাম টিএনটি থেকে, বাসা থেকে। তো কতক্ষণ পর আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বললাম যে আচ্ছা আচ্ছা এখন রাখার দরকার নেই, আমি পরিচয়টা দিচ্ছি, আমি ওপেন বলছি, কেমন আছেন, একটু দুষ্টামি করলাম। তো তারপর আর কি ওকে এইভাবে দুষ্টামি করলাম, হ্যাঁ করলাম, ইচ্ছা হলো করলাম, শেষ। ওর কাছ থেকে জানলাম যে পরের মঙ্গলবার সে কলেজে যাবে। তো এরপরে আমি মানে এখনো বুঝতে পারছি না যে তখন কেন এগুলো করেছিলাম। আমি বলেছি ফার্স্টে যে আমাদের ভালোবাসার যে শুরুটা সেটা হয়েছে ফ্রেন্ডশিপের পরে, তো এর মাঝে নিশ্চয়ই ফ্রেন্ডশিপ বলতে অনেক অনেক বড় একটা জিনিস ছিল এবং বেশ কিছুদিনই এটা স্টে করেছে। তো আমি তাকে একটা মেসেজ পাঠাইলাম যে কি লাভ, কেমন আছো, জাস্ট দুষ্টামি চলে আর কিছুই না। তো ও এরপর মঙ্গলবারে যেদিন কলেজে আসলো সেদিন আমাকে জিজ্ঞেস করলো যে একটা নাম্বার থেকে আমার এখানে দুইটা মেসেজ আসছে। আমি পরের মেসেজটা কি পাঠিয়েছিলাম সেটা খুব একটা খেয়াল নেই, বাট ফার্স্ট মেসেজটাতে ল্যাঙ্গুয়েজটা এমনই ছিল। তো পাঠালাম, ও আমাকে কলেজে এসে নাম্বার দেখাচ্ছে। তো আমার ফ্রেন্ডও সাথে ছিল, এর আগে ফ্রেন্ড জানে না আমি তার সাথে ফোনে কথা বলেছি কিংবা মেসেজ করেছি। তো আড্ডা দিচ্ছি, আমাদের ফার্স্ট ইয়ারে গ্রুপটা অনেক বড় ছিল কলেজে, মোটামুটি ফার্স্ট ইয়ারে সবগুলো সাবজেক্টের মধ্যে আমাদের সাবজেক্টে যে গ্রুপটা ছিল এটা একটু বড় ছিল, কারণ এরকম পলিটিক্যাল সায়েন্সের লোকটা কিছু ছিল, তো এই কারণে একটু বড় হয়ে গেছিল। যাই হোক, তো দেখাচ্ছে নাম্বারটা, দেখাচ্ছে, দেখে বলতেছে যে দেখো এই নাম্বারটা থেকে আমার এখানে দুইটা মেসেজ আসছে, এরপর এইরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে মেসেজ আসছে এটা আমি বুঝতে পারছি না। তো আমার ফ্রেন্ড দেখলো, এটা দেখে হাসতেছে মেয়েটা, আমি কি করবো, আমিও হাসতেছি। তো বেশিক্ষণ আর না বুঝতে দিয়ে পারলাম না, বুঝে গেল। বোঝার পরে বলতেছে কি ব্যাপার, তুমি আমাকে এরকম মেসেজ পাঠিয়েছো? আমি বললাম যে না, ফার্স্ট কলটাও ছিল দুষ্টামির, মেসেজটাও দুষ্টামির ছিল। ওকে হয়ে গেল, তো মেসেজটাও মানে দুষ্টামির মধ্যে হয়ে গেল, কলটাও শেষ হয়ে গেল, আর হবে না, ঠিক আছে। তো এরপরে প্রত্যেক মঙ্গলবারে যখন কলেজে আসতো দেখা হতো আমাদের, কখনো কখনো আমার ক্লাসে সে বসতো, বসে হয়তো একটা একটা ক্লাস করত, ক্লাস শেষ হলে পরে বাইরে বসে কতক্ষণ গল্প করতাম, সে আবার চলে যেত। মঙ্গলবারে মেবি পুরো ছুটি ছিল না, বাট ক্লাসটা করতো, আমাদের ক্লাস সকালে হইতো, তাদেরটা আরো সকালে হইতো, সে কারণে সে ক্লাস করে আবার অফিসে যেত, বাট মঙ্গলবারে আসতো কলেজে রেগুলারই। তো এরপরে প্রত্যেকটা মঙ্গলবারই এমন ভাবে যাইতো, কখনো বা আমার ক্লাস করা হইতো না। তো এই হচ্ছে তার সাথে আমার ইন্ট্রোডাকশন, একদম মানে ফার্স্ট ও মিডল। এরপরে তো একটা রিলেশন, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, আমি ভালোবাসার দিকে আর পরে যাব। তো ওর সাথে ফ্রেন্ডশিপটা অজ্ঞাত কারণেই খুব কম সময়ে অনেক বেড়ে গেল। তো ওর সাথে ফোনে কথা হচ্ছিল বেশ কিছুদিন যাবৎ, কথা হচ্ছে, তো ওর যেই ইগুলো আছে সবকিছুই শেয়ার টেয়ার হচ্ছে, ওর যেই পড়াশোনা কিংবা ফ্যামিলি কন্ডিশন টন্ডিশন সবকিছুই তখন শেয়ার হতো। তো মাঝে মাঝে আমি দুষ্টামি করে বলতাম যে তোর কথা বলা কমায় দিতে হবে, কথা বেশি বললে আসলে মিসিংটা বেড়ে যায়। তো তখন হয়তো সে মানে এখনো বলে আর কি, এখন বলার পরে আমি বুঝতে পারি যে তখন সে এই জিনিসগুলো সিরিয়াসলি কখনোই চিন্তা করত না। হয়তো এক একদিন যখন বলতাম বেশি যে আসলে এইভাবে বেশি কথা বলা উচিত না কারণ মিসিংটা বাড়ে, তখন হয়তো সে কিছুটা হলেও চিন্তা করতো যে এইটাকে বলল কেন। এই তো তারপর এইভাবে যখন যাচ্ছিল 2000-এর অক্টোবরের কথা, সেটা 2000-এর অক্টোবরে তার সাথে আমার ভালোই ফ্রেন্ডশিপটা একদম মানে এমনিতে হয় কি একটা সার্কেলের মধ্যে সবার সাথে রিলেশন থাকে, তো তখন কেমন জানি একটা ইন্ডিভিজুয়াল রিলেশন মেক হইল। সেখানে সার্কেলের মধ্যে যতটা থাকা হয় তার চেয়ে অনেক সময় বাইরে দেখা টেখা হইলে কিংবা আমি বিকেলে গিয়ে তার সাথে দেখা করতাম অফিস থেকে বেরোলে, তখন আমি থাকতাম ভাইয়ের বাসায়, এখন আর ভাইয়ের বাসায় থাকা হয় না। আর
গল্প চলতে থাকবে, তবে একটা জিনিস যে ওপেলের যে জীবনের কথাগুলো শুনছি সেইখানে আসলে কিছু মানুষের একটা জিনিস খেয়াল করে দেখবে, টুটুল মেঘলা দুজনকেই বলি, কিছু মানুষের কিছু মুদ্রাদোষ থাকে যে মুদ্রাদোষগুলোকে মানুষ বলে খারাপ, বাট আমি বলি ভালো, কারণ এই মুদ্রাদোষের কারণে কিন্তু মানুষকে মানুষ চিনতে পারে। যেমন আমি এখন যে কথা বলছি, ওপেল হয়তো ধরে ফেলবে কথাটা, অনেকটা তার মতো করেই বলছি। প্রথম যখন ফ্রেন্ডশিপ হল, তারপর চেষ্টা করলাম আর আমি একটা কথাকে হয়তো অনেকক্ষণ ধরে ফামলিং করি, এগুলো কিন্তু মুদ্রাদোষ। আবার এটাই হচ্ছে আমাদের নিজেদের সহজাত পরিচিতি। তো এইভাবে বোঝা যায়। তো আমি চাইবো যে আমার অতিথি বন্ধু একটু এক ঢোক পানি দিয়ে গলাটা ভিজিয়ে নেয়, তারপর কথা বলুক। কথাটা ইট সাউন্ডস গুড, কথাটা বাইরে যখন যাবে তখন কথাটা খুব সুন্দর শোনাবে। চলে আসো পেল সেখান থেকে।
হ্যাঁ, তখন যে জায়গাটাতে আসছিলাম সেটা হচ্ছে যে মাঝে মাঝেই তার সাথে বিকেলে দেখা হতো। তো এই দেখাটা একটা সময় এমন হয়ে গেল, রেগুলার হয়ে গেল। তো তখন মানে আস্তে আস্তে এটা বাড়ছে, কমছে না। তো তখন সে থাকতো তার এক বড় বোনের বাসায়, তার আপন কোনো বোন নেই, তো বড় বোনের বাসায় থাকতো। তো তার বড় বোনের হাজবেন্ড কিছুটা টের পেয়েছিল এই জিনিসটা, তো তাকে বলতো এরকম যে একটা ছেলে আর একটা মেয়ের সাথে কখনো মানে পিওর ফ্রেন্ডশিপ হতে পারে না। তো আমি তখন এই জিনিসটা বিলিভ না করলেও এখন অনেকটাই বিলিভ করি, যেটা হচ্ছে যে হয়তো সেখানে একজনের দুর্বলতা থাকবে, আদারওয়াইজ দুইজনেরই দুর্বলতা থাকবে। হতে পারে সেটা মানে একজনের থাকলে হতে পারে মেয়ের অথবা ছেলের, যেটা অন্য আরেকজন জানে না। বাট আমি এখন এটা কেন জানি এটা আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে একটা ছেলে আর একটা মেয়ের মাঝে স্রেফ ফ্রেন্ডশিপটা হতে পারে না, হয়তো অব্যক্ত কিছু থাকবে। তো উনি যখন এই জিনিসগুলো বলতো, মালা আমাকে এসে বলতো যে এটা বলছে, আমি তখন ওকে বলতাম যে না এটা কেন হবে, এমন তো হতে পারে, কারণ আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, ওর সাথে ওরকম কিছুই ছিল না। তো তখন যে জিনিসটা আমি এখন ফিল করি যে কেন ছিল না, হয়তোবা তখন আমার ম্যাচিউরিটির অভাব ছিল। তো আমি তখন বলতাম, ওই উদাহরণটাই দিতাম তাকে যে আমার তো এরকম হয়নি। তো পরে ওর এই ফ্রেন্ডশিপটা চলতেছে খুব ভালো, মাঝে মাঝে ঘুরতেও যেতাম এখানে সেখানে। তো এটা কিছুটা ই হয়ে যাচ্ছে, মানে রেগুলার হয়ে গেল, খুব বেশি রেগুলার হয়ে গেল কথা বলা। এর মধ্যেই কিছুটা ফিল করতে থাকলাম আমি যে সামথিং উইল বি রং। তো সেখানে আমি কিভাবে কি করব ভাবতে থাকলাম যে ওকে কি বলা যায় কি না, ওকে বললে সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবে। আর তখন সে এত বেশি প্র্যাকটিক্যাল ছিল, এখন যদি তার সম্পর্কে আমি কমেন্টস করি তাহলে বলবো যে সে এখন 100% প্র্যাকটিক্যাল, আবার এখনই 100% ইমোশনাল, কিন্তু তখন তার ওই প্র্যাকটিক্যাল যে থিঙ্কিং সেটাই আমি বুঝতে পারছি। তো সেই ভাবনা থেকে আমি তাকে সরাসরি যে বলবো সেই সাহসটা পাচ্ছিলাম না। আর স্বাভাবিকভাবেই কেউ হয়তো চায় না এটা যে মানে সে একটা কিছু চাক আর সেটা অন্য কেউ ডিনাই করে দেখ। তো আমি এভাবে যখন সামনের দিকে যাচ্ছিলাম, আমি তাকে ওভাবে অফার করব না কখনই। তো এরপরের যেই সিচুয়েশনটা আসলো, আমি বলছিলাম অক্টোবরের 2007 এর অক্টোবরের কথা, তারপরের বছরে চলে গেল 2008 এর ফেব্রুয়ারির 12 তারিখে তার বার্থডে, আর ওই সময়ে ফেব্রুয়ারির 11 তারিখ সম্ভবত 2008 এর আমাদের কলেজে একটা অনুষ্ঠান ছিল সরস্বতী পুজো উপলক্ষে। তো ওই পুজোয় গেছি, ও গেছিল, আমার আরো কয়েকটা ফ্রেন্ড গেছিল, কামাল ফারুকরা। তো ওখানে যাওয়ার পরে ওই দিন পূজা হইল, পূজায় ছিলাম কতক্ষণ, তারপরে কলেজে গেলাম, কলেজে গিয়ে চারজন বসলাম, আড্ডা দিলাম। সেই আড্ডার মধ্যে কেমন যেন মানে অনেক কথা বেরোয় আসছে, তার যেই পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ সবগুলো। তো তখন থেকে আরো ক্লোজ হয়ে গেলাম। তো আমি তার জন্য একটা ইয়ে করেছিলাম, তারপরের দিনই যেহেতু তার বার্থডে, একটা গিফট কিনেছিলাম, এখানে ফুলও ছিল, আরো কিছু ছিল, কার্ড ছিল মনে হয়। তো আমি এগুলো দিব পরের দিন। পরের দিন আর সে কলেজে আসেনি, বলছিল যে আসার সম্ভাবনা আছে, তো আসেনি। পরে আমি তো রেখে দিয়েছি, আমার ব্যাগেই ছিল। তো এর পরের দিন 13 তারিখে আমি তাকে দিয়েছিলাম এটা, যে এখানে তো আমার কিছু করার নেই, তোমারটা তুমি মিস করেছ সেই মুহূর্তটাতে, আমার কিছু করার ছিল না। তো সে এটা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হলো, যদিও একদিন পরে পেয়েছে, বাট এর আগে যেহেতু আমাদের মধ্যে এরকম কোন আদান প্রদান হয়নি, তো গেল। এরপরে এই যে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে এরপরের এপ্রিল পর্যন্ত স্বাভাবিকভাবেই এমনিতে এই সমস্ত রিলেশনে অকেশনগুলো খুব প্রভাব ফেলে। তো এপ্রিলে যখন আসলাম, আমাদের অনেক বড় একটা অকেশন 14 এপ্রিল পয়লা বৈশাখ, তো সেই দিনের ব্যাপারে প্ল্যান করছিলাম, কোনো মানে ডিপ কোনো রিলেশনের ইয়েতে না, অজুহাতে না, সেফ ফ্রেন্ডশিপের নিয়েই, দাবি নিয়েই যে সেদিন কি করবে। তো ও বলতেছিল যে প্ল্যান করা নেই। তো তার 2-3 দিন আগেই আনফরচুনেটলি সে তার মোবাইলটা মিস করছে। তো পরে ঠিক করলো, ঠিক আছে, এর মধ্যে 2-3 দিন কথা হয়নি, ও ঠিক করলো যে 14 এপ্রিল ফোন কিনবে। তো ফোন কিনবে, ফোন কেনার জন্য বের হয়েছে, মার্কেটে গিয়ে ফোন কিনলাম। কেনার পরে সে বলতেছে যে কি করবে। তো আমি বললাম যে দেখো কি করবে। তো ওই দিন আমরা বেরোলাম, বেরে অনেকটা মানে কিছু ওই শাহবাগের দিকে গেলাম। তো যে ভিড় কিংবা যে রকম অবস্থা থাকে তাতে আর ইচ্ছে করলো না যে ওইদিকে থাকি। পরে নন্দনে গিয়েছিলাম ওই দিন, নন্দন পার্কে। তো যখন গাড়িতে উঠলাম, বলা যায় যে ওই দিন এবং ওই গাড়ি চড়াটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট।
টার্নিং পয়েন্ট,
হ্যাঁ, রাইট। তো গাড়িতে উঠলাম, প্রচন্ড গরম ছিল, বৈশাখ মাসের শুরুর দিন, এমনিতেই স্বাভাবিকভাবেই গরম থাকে অনেক। তো গাড়িতে যখন উঠে বসলাম, অনেক গরম ছিল, সে একেবারে মানে গরমে পড়া অতিষ্ঠ এমন একটা অবস্থা। পর ওই দিন সে মেবি শাড়ি পরা ছিল,
মেবি এটা তো আমি
শিওরলি শাড়ি পরা ছিল।
হ্যাঁ, সেটা বলেন, আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আপনি বলছেন টার্নিং পয়েন্ট, আর মেবি দিয়ে তো তার চলবে না।
তো শাড়ি পরা ছিল, আমি ওর মানে কখন যেন জানি না আমি ওর হাতটা ধরেছিলাম। তো ধরার পরে সে এটাতে কোন রকমই ই করল না, মানে আমার এখানে হাতটা দিচ্ছেও না, আমি জাস্ট ধরছি। তো ধরছি এটা সে এমন একটা ই করলো যে আমি কি ধরেছি কি না সেটা সম্পর্কে সে কিছু জানি না, বাট সে ফিল করছে আমি জানি, কারণ এর আগের যখন ফ্রেন্ডশিপ চলতেছিল তখনও আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল নাইস। তো তখন সে ফিল করতেছে কিছু একটা, এটুকু বুঝতে পারছি, বাট আমিও খুব মানে কি বলবো,
আমরা আসলে আপনাদের সেই মুহূর্তটা ফিল করছি যে আটপৌড়ে শাড়ি পরে যেভাবে পহেলা বৈশাখের ললনারা বার হয়ে আসে আমাদের রাস্তায়, আমরা দেখি যেভাবে, এবং চমৎকার একটি বাঙালি সংস্কৃতির অদ্ভুত একটি ঐতিহ্যকে সেদিন উপস্থাপন করে। এবং তখন আমরা যারা প্রেমময়, যারা ভালোবাসতে পছন্দ করি, ভালো লাগার মানুষটা যদি পাশে থাকে এবং তাকে যদি প্রথম শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়, সে মুহূর্তটা কত বেশি মারাত্মক হতে পারে। আমরা একটু অনুভব করি আপনার এই 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 ভালো লাগার, যেটাকে আপনি টার্নিং পয়েন্ট বললেন, সেটাকে আমরা একটু ফিল করি। সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব যে সামনে আষাঢ় মাস আসছে, কি জানি কি হয় এই পরিস্থিতিতে, কি একদম কি হারিয়ে গেছিলেন সেই মুহূর্তে যেখানে দুইজন পাশাপাশি বসা শাড়ি পরিহিতা সেই আপনার প্রেমময় মানুষটি, যার নাম হচ্ছে মালা।
মালা, হ্যাঁ, এখন মনে হচ্ছে যে হারিয়ে গিয়েছিলাম, কারণ তখন হারিয়ে যাচ্ছি কিংবা গিয়েছি তখন সেই অনুভূতিটাই হয়তো বলে গিয়েছিলাম। তো সেদিন নন্দন পার্কে ছিলাম, অনেকক্ষণ রাত হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যার পরপর ওখান থেকে বের হইতে হয়েছে। তো ওখানে এমনিতে বিভিন্ন অকেশনে এই সমস্ত পার্কে যে ভিড়গুলো থাকে ওখানে অনেক রকম অড সিচুয়েশন ফেস করতে হয়, খাবার টাবার নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তো সেই জিনিসগুলো মানে এখন খুব যদিও খারাপ লাগছিল বাট মিস করি, যে ওকে ওয়েট করায় রেখে গিয়ে এটা সেটা ম্যানেজ করতে হয়েছে। তো ওই দিন চলে আসলাম, আসার পরে সে ওই ব্যাপারটা নিয়ে ওই দিন কিছুই বলেনি, বাট ওখান থেকে চলে আসার পরে হয়তো সে জিনিসটা অনুধাবন করছে। এর পরের দিন ফোন করে যখন কথা হচ্ছিল তখন সে এই প্রসঙ্গটা তুলল যে তুমি হাত ধরেছিলে কেন। তো আমি বললাম যে হাত ধরেছিলাম কেন সেটা তো আর আমি জানি না, ধরেছিলাম এটা জানি। তো এটা নিয়ে তখন কথা হচ্ছিল, মনে হচ্ছিল যে অন্যদিকে টার্ন নিচ্ছে, বাট তখন আমিও তো আর ওভাবে কিছু বলিনি কিংবা সেও এই সমস্ত দিক থেকে সে এগ্রি কি ডিসএগ্রি এরকম কিছু বোঝায়নি, যেহেতু আমি বলিনি সেই বোঝানোর স্কোপটাও তার ছিল না। তো এভাবে যাচ্ছে, কিছুদিন যখন যাচ্ছে এর মধ্যে কথা হচ্ছিল, আগে দিনে কথা হতো, তখন দেখা গেল যে মাঝে মাঝে রাতেও কথা হয়। তো আমার বাসা থেকে যথেষ্ট রেস্ট্রিকশন ছিল, এখনো যদি আমি বাসায় থাকতাম তাহলে ও থাকতো, এখনো যেদিন আমি বাসায় যাই বাসায় যাওয়ার আগে ওকে বলে যেতে হয় যে আমি বাসায় যাচ্ছি, বেরোয় ফোন দেব, এটাই এরকমই চলতেছে আরও চলবে হয়তো। আমি আমার বড় ভাইকে প্রচন্ড ভয় পাই আর উনি যথেষ্ট রাগে, তো উনি এই জিনিসগুলো জানবে এটা তো ভাবাই যায় না। তো মাঝে মাঝে রাতে কথা হতো, একটা সময় এটা খুব বেশি রেগুলার হয়ে গেল, তারপরে দেখা গেল যে শুধু মানে মঙ্গলবারে দেখা হওয়া বাদ দিয়ে সপ্তাহে এমনও হয়েছে কোনো কোনো সপ্তাহে মানে সাত দিনই দেখা হয়েছে। তো টাইমটা ম্যানেজ করতে হতো, আমার দুই ভাই ঢাকায় থাকে, তো দেখা যেত যে দেখা করার জন্য এক ভাইয়ের বাসা থেকে অন্য ভাইয়ের বাসায় যাওয়ার একটা ফন্দি করা হতো, তো তখন ওর সাথে দেখা করে ওই বাসায় যেতাম। তো এমনভাবে চলল, তারপরে কোনো একদিন ওর ওই বোনের যেই বাসায় থাকতো ওই বোনের হাজব্যান্ড আমাদেরকে রাস্তায় রিক্সায় দেখছে, দেখে গিয়ে বলল যে কি আতিকের সাথে তো ভালোই কথাবার্তা হয় তোমার মনে হয়। বলতেছে হ্যাঁ হয়।
আচ্ছা, মালার বোনের হাজব্যান্ড দেখে ফেলেছে হাতে নাতে?
হ্যাঁ। তো বলল যে কথাবার্তা হয়, বলছে যে হ্যাঁ হয়। বলছে আর কিছু হয়, আরো কিছু বলতে? বলছে না, রিক্সায় ঘোরা টোরাও হয় মনে হয়। তো ও তো আর অস্বীকার করার কোনো চান্স ছিল না, অস্বীকার করছে। তো ওর বোনের হাজব্যান্ড তখন একটা কথা বলছিল যেটা এখন আমি ফিল করি অনেক, সেটা হচ্ছে যে মালা তুমি ওর প্রতি অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ। একদিন এখন হয়তো তুমি ওর সাথে টাইমগুলো পাস করছো, সেগুলো পরে মিস করছো, এটুকুই শেষ, বাট একটা সময় আসবে যখন তুমি বাধ্য হবা ওর সাথে টাইমগুলো পাস করার জন্য, ওরকম ইচ্ছে জাগবে। তো ওই দিন সে ওখানে তেমন কোন আনসার দিতে পারেনি, জাস্ট আমাকে বলছে যে এই কাহিনী। তারপরে একটা সিচুয়েশনে চলে এসে, একটা সিচুয়েশনে এমন ভাবে চলে আসলো যে আমার ভাই বুঝে ফেলল। তো বোঝার কারণে, বুঝে ফেলল বলতে উনি বুঝতে পারল যে আমি কোথাও এঙ্গেজড, তো মানে কথা বলি কারোর সাথে, এটা বুঝে আম্মাকে বলল যে সে নিশ্চিত কারোর সাথে প্রেম করে। তো আম্মা বলল যে না, ও তো কারোর সাথে প্রেম করে না, আর আম্মা সবকিছুই জানত, আমি কারোর সাথে কথা টথা বললে সবকিছুই জানত, এর আগেও স্কুল ফ্রেন্ড যারা ছিল মেয়ে হোক ছেলে হোক সবগুলোই আম্মা মানে ভালোভাবে জানত। তো তারপর আম্মা আমাকে বলল বাড়ি যাওয়ার পরে যে এই বলল তোর ভাই। তো আমি তো শুনলাম, শুনে জাস্ট মানে কিছুই বলার মতো ছিল না, আমি বললাম যে না ওরকম কিছু না, বাট আমি নিজে নিজেও বুঝতেছিলাম যে এটা হয়তো মানে ফ্যামিলিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতেছে। তো বলার পরে আমি আম্মাকে জাস্ট কোনোভাবে ট্যাকেল করছি তখন যে ওরকম কিছু না, ওর সাথে এমন কিছু হবে না। তো আমি তখনও মানে এত ডিপলি চিন্তা করি নাই যে হয়তো খুব বেশি ইনভলভ হয়ে যাব।
This track was downloaded from fusionbd.com.
তো তারপর এভাবে চললো। এরপরে যেটা সমস্যাগুলো আসতে থাকলো একে একে, ফ্যামিলিতে একটা সময়ে আমাকে সরাসরি ফেস করতে হলো এই জিনিসটা নিয়ে, মালার ব্যাপারটা নিয়ে, যে কি তোদের মধ্যে কি রিলেশন, সেটা মানে কোন পর্যায়ে যাচ্ছে। তো তখন যেই পর্যন্ত আমি ফ্রেন্ডশিপ বলে চালাতে পারছি ততটুকু তো চালালাম। তো কিছু কিছু প্রমাণ যখন পেয়ে যায় যে না, এটা তো ফ্রেন্ডশিপের মধ্যে নাই, ফ্রেন্ডশিপের মধ্যে থাকলে এত কথা দরকার কি কিংবা এসব, তো তারপর ফ্যামিলি থেকে বলল যে এটা চেষ্টা কর কিভাবে রিমুভ করা যায়। তো আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে পারি এটা যে কি কারণ, কারণ আমি আমার মায়ের সাথে যথেষ্ট ফ্র্যাঙ্ক। তো পরে বলল যে না, এটা যদি এমন হয় তাহলে তো এটা খারাপ দিকে যাবে, ওর বাড়ি আবার আমার এলাকায় সেম এজ, যেগুলো যথেষ্ট মানে প্রবলেম ক্রিয়েট করবে ফ্যামিলিতে যদি সেটা বিয়ের দিকে গড়ায়, আর ফ্যামিলি থেকে প্রেম ভালোবাসা মানা নেওয়া কিংবা ওগুলো মানেই বিয়েতে যাবে, ওইরকম একটা চিন্তা। তো এভাবে যখন ফ্যামিলি থেকে বললো, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। তার পরক্ষণে তার সাথে ছোট্ট একটা সমস্যাও হলো, তারও একটা পাস্ট আছে, সেটা নিয়ে কথা হচ্ছিল। তো ওই মুহূর্তটাতে আমি মানে ওর সাথে মনে হয় রিয়্যাক্ট করেছি, এটা নিয়ে একটু ঝামেলা হলো। তো কোন একটা পর্যায়ে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, যেটা আমার আম্মা বুঝছে, ফ্যামিলির সবাই বুঝছে, বাট আম্মা হয়তো মানে ইন্টারনালি এই জিনিসটা ফিল করছে।
আমরা কিন্তু এর মধ্যে আপনার পরিবার আপনাকে বুঝে ফেলেছে, মালার পরিবার বুঝে ফেলেছে, কিন্তু বুঝেছে কি নিয়ে, আপনাদের প্রেমের সম্পর্ক নিয়ে, তাই তো?
হ্যাঁ রাইট।
কিন্তু প্রেমের সম্পর্কের গল্পগুলো শুনতে পাচ্ছি না, যেটার জন্য আমরা বুভুক্ষের মতো তাকিয়ে আছি আপনার দিকে, যে এমন কিছু মুহূর্ত বা এমন কিছু ঘটনা যেগুলো হয়তো আমরা শুনে জানতে পারবো আপনাদের প্রেমের সেই চালচিত্রটা কেমন ছিল।
আসলে প্রেমের এটা আমরা মানে প্রেমে যখন ঢুকলাম তখন যে জিনিসটা বেশি করা হতো সেটা হচ্ছে রিক্সায় ঘোরা হতো। তো এটা মনে হয় দু একজন দেখেছে আমার ফ্যামিলির কিংবা ফ্যামিলির বাইরে, এই জিনিসটার কারণে মানে বুঝতে পারছে যে এরা প্রেমের দিকে যাচ্ছে। তো তারপর ফ্যামিলি থেকে যখন ওভাবে আমাকে ই করছিল, মানে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছিল যে এটা আসলে হয় না, এটা মানে চেষ্টা করে এটা যেন না হয়। তো এরপর যেভাবে যাচ্ছে কি বলবো, এখনো তো যাচ্ছেই, এর মাঝে আরো বেশ কিছু মজার মুহূর্ত আসছে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে আমরা যখনই ইনভলভ হয়ে গেলাম
একদম, আর কোনো ফ্রেন্ডশিপ বা অন্য কিছু না, একদম ইনভলভ,
হ্যাঁ রাইট, যখন ভাবতে থাকলাম যে না লাইফ নিয়ে কিছুটা চিন্তা করতে হবে, তো মানে তার আর আমার দুজনের একীভূত একটা লাইফ নিয়ে যখন ভাবতে থাকলাম, তো তখন আমি একবার হলো কি ওর অফিস থেকে একটা ট্যুর যাবে কক্সবাজার, তো সে বলল যে
মালার অফিস থেকে ট্যুর যাবে কক্সবাজার, আপনি হয়তো বলতে গিয়ে দেখছি খুব হাস্যোজ্জ্বল হচ্ছেন, আপনার এত খুশি হওয়ার কারণ কি?
এত খুশি হওয়ার কারণ যে সেখানে আমার যাওয়ার সুযোগটা তৈরি হবে,
আচ্ছা
এটুকু আমি জানি, কারণ মালার অফিসের যে কলিগরা আছে তাদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন।
আচ্ছা,
তো সেখানে আমি যদি ট্যুরের সাথে যাইনি, ইন্ডিভিজুয়ালি আমরা তিন ফ্রেন্ড গিয়েছিলাম, আমার আর দুইটা ফ্রেন্ড আছে রাসেল শোভন, তো তিনটা ফ্রেন্ড গিয়েছিলাম। যাওয়ার পরে যেহেতু ওর অফিস কলিগদের সাথে আমার রিলেশনটা বেটার ছিল,
উদ্দেশ্য তো একটাই যে আমার সাথে কিভাবে কক্সবাজারে দেখা করা,
খুব স্বাভাবিক।
তারপর
তো গেলাম, গিয়ে একই হোটেলে আমরা ছিলাম, ওরা যে হোটেলে উঠলো আমরাও ওই হোটেলে উঠলাম, আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ওই হোটেল বুকিং করা হয়েছিল আগেই। তো যাওয়ার পরে সেখানে কক্সবাজারে মানে অনুভূতিটা ছিল ফুললি রোমান্টিক, সেখানে আমরা যখন ওরা যখন গোসল করতে নামবে ঠিক তখনই আমরাও গোসল করতে বেরিয়েছিলাম, যেহেতু এক হোটেলে ছিলাম তো সেই দিক থেকে মানে টাইম শিডিউলটা খুব ভালোভাবেই জানি, আর অফিস কলিগরাও যেহেতু এমনিতে ওপেন ছিল সেই কারণে পুরো ব্যাপারটাই শেয়ার করতে পেরেছিলাম। তো একসাথে গোসল করতে গিয়েছিলাম, ওখানে যথেষ্ট মজা হয়েছে, হবারই কথা
কিরকম।
তো দু একটা জিনিস তখন ফিল করলাম যে আসলে প্রেমিকারা কিংবা প্রেমিকরা একে অপরের যে জিনিসগুলো নিয়ে খুব ভাবে কিংবা তার সিকিউরিটি নিয়ে যে জিনিসগুলো খুব মানে কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করতে চায়। এর মধ্যে একটা হচ্ছে যখন আমি পানির দিকে যাচ্ছিলাম দৌড়ে, তখন ও বারবার পিছন থেকে ডাকতেছিল যে আর দৌড়ে যেও না। তো আমি বলতেছিলাম যে এখন তো জোয়ারের সময়, এখন তো যাওয়ার কোনো প্রবলেম না, কেন সমস্যা কি? কখন বলল যে না যেও না, আর যদি যাও তাহলে আমাকে নিয়ে যাও। তো এই জিনিসগুলো আসলে ফিল করার জিনিস আমি মনে করি অন্তত। তারপর ওখান থেকে চলে আসা, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার খেতে বেরোয়েছিলাম, একসাথেই খাওয়া দাওয়া করছে সবাই। আবার বিকেলের দিকে ঘুরতে যাওয়া, সেখানে আমরা সি বিচে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ বলতে একদম রাত পর্যন্ত, যতক্ষণ মানে ঘোর অন্ধকার। এবং সি বিচে একটা সময় আসে যখন এক হচ্ছে যে সন্ধ্যায় যারা থাকে তারা হয়তো আটটা নয়টা পর্যন্ত থাকে, আবার আরেকটা পার্টি আছে যারা মানে ভোর রাত পর্যন্ত ওখানে থাকবে, ওরা হয়তো বের হয় দশটার দিকে। তো আমরা পুরো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সি বিচে ছিলাম, আমরা চারজন ইন্ডিভিজুয়ালি ছিলাম, ওরা গ্রুপ নিয়ে ছিল। তো ওখানে বেশ মজা হয়েছে, আমরা ওখানকার যে এনভায়রনমেন্টটা ছিল সেটা খুব ভালোভাবে এনজয় করেছি। তো সেই সময়টা মানে অসাম ছিল, আমাদের ভালোবাসার মধ্যে যথেষ্ট রোমান্টিক একটা সময় ছিল। আমি
প্রকৃতি খুব ভালো ছিল তাই, আর দীর্ঘতম সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়েছিলেন,
এটা তো আছেই।
আর বন্ধু বান্ধব,
হ্যাঁ বন্ধু বান্ধব ছিল, এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে যে এরকম সিচুয়েশনে এর আগে যেহেতু যায়নি, প্রথমবার ওই সিচুয়েশনটা।
লাভার্স আর অলওয়েজ লায়ার্স, আপনারা কি আলাদা হননি কখনো দুজনে একসাথে?
না সেটা আলাদা হয়েছি, কিন্তু আমি বলছি যে ওই রকম কোন এনভায়রনমেন্টে এর আগে যদি যেতাম তাহলে হয়তো এর আগেরটাই মনে রাখতাম, ওইটা হয়তো মনে রাখতাম।
মাঝে মাঝে আপনারা দুজন আলাদা হয়ে যাচ্ছেন, আকাশে কি পূর্ণিমা ছিল না? ছিল না,
না পূর্ণিমা ছিল না, এই কারণে যে তখন মানে সমুদ্রে তিন নম্বর সিগন্যাল ছিল। তো ওই সিগন্যালটা নিয়ে আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে আমরা এরপরের দিন ফিক্সড করলাম মহেশখালীতে যাব। তো মহেশখালী যাব বড় ভাইয়া, যার মাধ্যমে হোটেল বুক করা হয়েছিল, ওর বড় ভাইয়া না করতেছিল যে সাগর তো উত্তাল, না যাওয়াটা বেটার হবে। তো যাব, যাওয়ার জন্য রেডি হয়েছি, বের হয়েছি। বের হয়ে যখন ওখানে একটা ঘাট আছে যেখান থেকে মহেশখালীর দিকে যেতে হয় স্পিড বোট অথবা নৌকা যায়, তো সেখানে গিয়ে দেখলাম যে নৌকা যাবে না, তো সাগর উত্তাল এই কারণে নৌকা যাবে না, তো যেতে হবে স্পিড বোট দিয়ে। এখন ওকে স্পিড বোট দিয়ে গেলে যেহেতু সময় কম লাগবে, ওকে যাওয়া যায়, কিন্তু খুব স্পিড যাবে, স্পিডে যাবে, তো হয়তো উপভোগটা অন্যরকম হবে। নৌকার দুইটাই ভালো কিন্তু একটু অন্যরকম। তো যাই হোক, স্পিড বোর্ডে উঠলাম, গেলাম, খুব ভালোভাবেই গেলাম। তো ওখানে যাওয়ার পরে যেটা হলো, ওখানে বৃষ্টি পড়তেছিল, তিন নম্বর সিগন্যাল যেহেতু চলতেছিল এমনিতেই আকাশের অবস্থা বেশি ভালো ছিল না, তো বৃষ্টি পড়তেছিল। আমরা ওখানে বেশ কিছু স্পটে ঘুরলাম, ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে আসলো, বিকেল হয়ে আসলো বলতে একদম মধ্য বিকেল আর কি। তো তখন আবার ব্যাক করতে হবে, ওখানে যেহেতু থাকারও প্রসেসটা নেই, ব্যাক করব। তো ব্যাক করার সময় যে হাস্যকর ব্যাপারটা হলো সেটা হচ্ছে, একদিক থেকে হাস্যকর আরেকদিক থেকে যথেষ্ট রোমান্টিক আমি মনে করি। তো সেটা হচ্ছে যে আমরা তিন ফ্রেন্ড তো গিয়েছিলাম, আর সে ছিল, তার গ্রুপের আর কেউ ছিল না। তো ও অবশ্য বলে আসছিল যে যাবে। তো ওখানে আসার সময় এই বিপত্তিটা ঘটলো আর কি, সাগর খুব বেশি উত্তাল হয়ে যাচ্ছে, তো এমন সময় খুব বড় বড় ঢেউ, এমন একটা মুহূর্তে তো সে তো আমার হাত চেপে ধরলো যে খুব খারাপ অবস্থা, আমার যেই ফ্রেন্ড খুব বড় বড় কথা বলে, তো ও এমনিতে নর্মালি কোনো কিছুতে ঘাবড়ে যায় না, এইরকম একটা ভাব আর কি। তো সেও প্রচন্ড ভয় পেল, যদিও ওখান থেকে চলে আসার পর সে আর স্বীকার করতে চায় না। তো ওখানে যখন সে আমার হাত চেপে ধরল যে মানে খুব একটা ইয়ের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে যে কি হয় না হয় এরকম ভাবে, এত বড় বড় ঢেউ, স্পিডবোট কখনো অনেক উপরে উঠে যায়, তো বারবার পানিতে বাড়ি লাগছিল, তো তখন আমার কাছে মানে এমন একটা অনুভূতি হয়েছিল যে এখানে যদি আমারও একটা কিছু হয়ে যায়, যে অন্তত আমার হাতটা ধরেছে তাকে আমার সেফ রাখতে হবে। তো ওই সিচুয়েশনটা মানে তখন ভিতর থেকে ফিল করা যে একজনকে পুরোপুরি, একজনের সম্পূর্ণ দায়িত্বটা নেয়া, আমার মনে হয়েছিল সেই ওয়েটটা তখন মানে আমি বুঝতে পারছিলাম যে আসলেই একজনের
আমরা কিন্তু এর মধ্যে অনেক দারুণ একটি অনুভূতি এবং দারুণ একটি ঘটনা সামনে দিয়ে গেছি। এটা কতটুকু ছুঁয়ে গেছে টুটুলকে, টুটুলের কাছ থেকে একটু শুনে নি।
আচ্ছা, সাগর পাড়ে সমুদ্রে বেড়ায় দাঁড়িয়েছ?
হ্যাঁ, তুমি?
শেষ বিকেলে?
হ্যাঁ, অনেক সুন্দর একটা অনুভূতি। তোমার কেমন লাগে? সূর্যাস্ত
দেখেছো?
খুব দেখেছি তো, খুব ভাল লাগে।
শাড়ির আঁচল উঠছিল?
শাড়ি পরিনি। এমন রোমান্টিক একটা মুহূর্তে তোমাকে বোল্ড করতে পেরে আমি খুশি।
তাহলে তুমি গাইতে পারতে? অবশ্য তুমি গাইলে তো আসলে দেশের কাকগুলো দেখতে পাচ্ছি না আমি।
আশ্চর্য টুটুল, মানে নিজেকে উঠিয়ে আমাকে ধাম করে ফেলে দিলে এটার
মানে কেমন না? তুমি গাইতে পারতে যে কি যেন এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, সেই এলোমেলো বাতাসটা কিন্তু এই সাগর থেকেই আসত।
আচ্ছা, ওকে।
আচ্ছা, কি যেন একটা গান মনে করছিলাম, সাগরের তীর থেকে, তারপর কি
মিষ্টি কিছু হাওয়া
সুরে গাও
না, আমি তোমার সামনে গাবো না।
উস্তাদ বলে কথা,
মানে কি নিজেকে উস্তাদ মনে করো?
তাহলে দুঃখের সাথে গাও, আমি সাগরের তীর হয়ে রইব
না, আমি কিছুই গাবো না।
তোমাদের কাছ থেকে আবার সরে আসে, আমি ওপেলের কাছে চলে আসি। এবং ওপেল খুব দারুণ একটি কথা বলছিল, সেটি হচ্ছে যে তিন নম্বর বিপদ সংকেত চলছে কক্সবাজার থেকে মহেশখালীর পথে, স্পিড বোর্ডে তারা করে যাচ্ছে এবং প্রচুর বড় বড় ঢেউ, এবং সেই মুহূর্তে মালা হাত চেপে ধরেছে ওপেলের, এবং ওপেলের যে তাৎক্ষণিক অনুভূতি সেই বিষয় নিয়ে ওপেল কথা বলছিল, সেগুলো নিয়ে আমি আরেকটু শুনে নিতে চাচ্ছি ওপেলের কাছ থেকে।
হ্যাঁ, আমি বলছিলাম যে আসলে একজন মানুষের পুরো দায়িত্ব ভার বলতে যে জিনিসটা, আসলেই সেটার ভার কতটুকু সেই জিনিসটা আমি মনে হয় তখন রিয়েলাইজ করতে পেরেছিলাম। আমার কাছে সত্যিই মনে হচ্ছিল যে আমার এখানে যদি কোনো কিছু হয়েও যায় তবু তাকে সেফ রাখতেই হবে, কারণ এখানে সে আমার হাত ধরা, মানে সে এখানে একটা আশ্রয় খুঁজে পাওয়া, আমার কাছে এমন অনেকটা মনে হয়েছিল আর কি। তো তারপর তো ভালো করেই আসলাম, ফিরে আসলাম, আবার হোটেলে আসলাম। এটা নিয়ে এখনো মাঝে মাঝে কথা হয় যে সেই দিন আমরা সবাই যেই ভয়টা পেয়েছিলাম, এবং ওখানে হয়েছে কি আমরা যথেষ্ট টায়ার্ড ছিলাম, ওখানে পাহাড়গুলোতে উঠলাম, মোটামুটি সবগুলো স্পটে ঘুরেছি, তো সেই কারণেই অনেকটা টায়ার্ড ছিলাম।
ওই ঘটনা এখনো মাঝে মাঝে ছুঁয়ে যায়।
অফকোর্স,
দেখি মানুষের যদি ইচ্ছা শক্তি সুতীব্র থাকে তাহলে নাকি যে কোনো পরিস্থিতিকে যে কোনো সময় যে কোনো জায়গাতে হাজির করা যায়। এখনো কিন্তু বন্ধুর রূপে আছি যে রাসেল, এবং আরেকটা কোন বন্ধুর কথা বলো,
শোভন,
তাদের রূপে আছে আমি লাভগুরু, এবং এখানে মেঘলা এবং টুটুল, যারা সেই জায়গাতে তোমাকে বন্ধুর বন্ধু হয়ে তোমার সেই জায়গাগুলো পূরণ করবে। কিন্তু তুমি আছো এখন, যাকে দরকার সে হচ্ছে তোমার সেই প্রিয়তম মানুষটি মালা। আমরা এখন চেষ্টা করছি এবং অনুরোধ করছি টেকনিক্যাল টিমকে সরাসরি মালার সাথে যোগাযোগ করার জন্য। আর এখন আমাদের ইচ্ছা শক্তির জোরে আমরা পৌঁছে যেতে চাই মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে স্পিডবোর্ডে থাকা অবস্থায় প্রচণ্ড ঢেউয়ের মধ্যে যখন তিন নম্বর বিপদ সংকেত চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তখন শক্ত করে যে হাতটি ধরেছিল মালা সেই মানুষটির সাথে একটু কথা বলে নি। হ্যালো,
হ্যালো, সালাম
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লাভগুরু বলছি রেডিও মার্ট থেকে।
গুরু কেমন আছেন?
আছি ভালো। আপনি কি যেতে চান আমাদের সাথে কক্সবাজার থেকে মহেশখালী?
জি অবশ্যই, কেন যাব না,
স্পিড বোর্ড রেডি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে তিন নম্বর বিপদ সংকেত। কিন্তু আপনি যেতে রাজি?
সমস্যা নাই,
এই আপনার ভালোবাসার মানুষটি ওপেল বলছে যে আপনি মাথায় ওড়নাটা একটু ভালোভাবে পেঁচিয়ে নেন, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পেঁচিয়ে নিয়েছে,
কিন্তু তার চেয়েও বেশি সমস্যা হচ্ছে যে বৃষ্টিটা কোন সমস্যা করতেছে না তখন, ঠিক আছে,
বৃষ্টি অনুভূতি হচ্ছে না,
না বৃষ্টি কোন সমস্যা করছিল না, যেটা সমস্যা করছিল সেটা হচ্ছে ঢেউয়ের তোড়ে স্পিডবোট যখন বাড়ি থাকছে তখন প্রচুর লবণ পানি ছিটে ছিটে আসছিল, এবং সেটাতে পুরো গোসল করা অবস্থা।
এখন এই মুহূর্তে সবাই মিলে চলে যাব সেই মুহূর্তটার কাছাকাছি। এখন যে কণ্ঠস্বরটি এখন আপনার কাছে যাচ্ছে সেটি হচ্ছে ওপেলের কণ্ঠস্বর। ওপেল, আপনি শুনতে পাচ্ছেন আপনার ভালোবাসার মানুষটি কিন্তু ফোনে আছে, এবং সেও আমাদের সাথে একসাথে আমরা রওনা দিচ্ছি, সেই আমরা একসাথে রওনা দিচ্ছি সেই কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার সেই পথটিতে। এবং আমি আপনাদের দুজনকে রেখেই বলি, আপনারা দুজন সত্যি অনেক ভাগ্যবান, পৃথিবীতে এরকম সুযোগ সময় খুব কম মানুষের আসে, যারা জীবদ্দশায় দেখে নিতে পারে ভালোবাসার মানুষটি পরম নির্ভরতায় অনেক বিপদে যখন পড়ে, অনেক অসহায় যখন বোধ করে, তখন পরম নির্ভরতায় সবচেয়ে ভালোবাসার মানুষটির হাতটা এইরকমভাবেই শক্ত করে ধরে। এটি ছিল আপনার প্রতি প্রচণ্ড নির্ভরতা। আর তখন আপনি আপনার মানসিকতাটাও সেই রকমভাবেই সাড়া দিয়েছেন, আপনি চিন্তা করেছেন আর যাই হোক আমার ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখাটাই হবে আমার প্রথম কর্তব্য, যাই আমরা সেই মুহূর্তটাই। এইরকম আকুণ্ঠ সমর্থন এবং আকুণ্ঠ আহ্বান দুই পক্ষ থেকে যখন চলছে, তখন আমি বরং অনুপস্থিত থাকি, কথা হোক আপনাদের দুইজনের। মালা, আপনার কাছে ফিরে যাচ্ছে এবং আপনার ভালোবাসায় মানুষটি উৎকর্ণ হয়ে আছে আপনার কণ্ঠস্বর শোনার জন্য।
হ্যালো
হ্যালো,
কি কিছু বলবে? না, এমনিতেও তো এত রাতে হয়তো কথা হতো, তো সেটা এখন বলতে পারো।
চরম ছিল।
ওকে গুরু, আমি এখন ওরকম মোমেন্টে যেতে পারছি না যে আমি আরো কথা বলবো, ফোনে আরে সবাই শুনবে।
আমরা বলছি না যে আনসেন্সার্ড কথাবার্তা এখানে বলতে হবে
না,
তবে আমরা প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছি যে দুইজন প্রেমময় মানুষ দুইজনের সাথে অ্যাটলিস্ট কথা বলে হালকা হোক, দুইজন দুজনের কণ্ঠস্বরটা শুনুক। ঠিক আছে মালা, আপনি আপনার জায়গা থেকে বলুন, বাকি কক্সবাজারের ঘটনা তো অর্ধেকের বেশি আমরা শুনেছি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে, আপনার কাছে কিছু শুনি, আপনি বলুন তারপর কেমন ছিল সেই ট্রিপটি।
আসলে গুরু, এটা তো অন্যরকম একটা অনুভূতি, এটা তো আমি এর আগে কখনো পাইনি, যেহেতু সেটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল এবং অন্যরকম ছিল। আর যেহেতু ভালোবাসার মানুষ পাশে ছিল, সত্যি রোমান্টিক। আর মহেশখালী যাওয়ার যে ঘটনাটা, সেটা তো অসম্ভব অসম্ভব সুন্দর, ভয়ঙ্কর, প্লাস কি বলবো, এটা সবচেয়ে বেশি এক্সাইটেড একটা মোমেন্ট ছিল। মানে ঢেউ এত বেশি ছিল সমুদ্রে, তিন নাম্বার সিগন্যালের ঢেউ কিরকম হতে পারে সেটা আপনিও ভালো বুঝতে পারেন। তো সেখান থেকে আমি ওর হাত একদম চেপে ধরে রাখছি, একদম এক সেকেন্ডের জন্য আমি তার হাত ছাড়িনি। আমার শুধু ভয় একটাই ছিল, আমার যা হয় হোক,
ওর যেন কিছু না হয়।
কিন্তু আমার সাথে যে আমার দুটো বন্ধু প্লাস ও আছে, তার তো তার যেন কিছু না হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর শিবরের মধ্যে আমরা প্রায় 12-14 জন মানুষ ছিলাম, তো সবাই একই অবস্থা, সবাই ঠান্ডা, কেউ কোনো কথাই বলে না, সবাই একদম ভয়ে একদম কাঁচুমুচি হয়ে আছে, একটাই শুধু গন্তব্য যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি।
হ্যাঁ, আমরা আরো আরো কিছু আপনার কাছ থেকে শুনে নিব, আপনি ফোনে থাকবেন। হ্যাঁ, গল্পটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
হ্যাঁ, এভাবে যখন ফিরে আসা হলো কক্সবাজার থেকে, আবার আমরা গিয়েছিলাম হিমছড়িতে, গিয়েছিলাম ইনানিতে। তো হিমছড়িতে তখন খুব বেশি মজা হয়নি, কারণ কি কারণে যেন হিংসরির এটা বন্ধ ছিল। তো ইনানিতে গিয়েছিলাম, ইনানিতে আমরা গিয়েছি দুপুরের দিকে, সেখান থেকে ব্যাক করেছি সন্ধ্যায়। তো সেখানে অনেক মজা হলো। সেখানে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে কেউ সি বিচে গিয়ে তারা যখন তাদের প্রিয়জনের নাম লিখে, ওই সি বিচটাকে তারা মনে করে যে একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম আমার মনে হয়। তো ওখানে আমি ওর নাম লিখে দূরে থেকে ডাক দিলাম। তো ডাক দেওয়ার পরে সে একটু দূরে চলে গেছিল আরেকটা পাথরে। তো আসলো, আসার সাথে সাথেই একটা ঢেউ এসে ওই লেখাটা মুছে ফেললো। তো এসে যখন জিজ্ঞেস করলো যে কি কিসের জন্য ডাক দিলে, তো তখন আমি আর এটা বোঝাতে পারছিলাম না যে
আমি কিছু একটা করেছিলাম যেটা এখন নাই।
হ্যাঁ এরকম। তো তখন আর কিছুই বলিনি যে না, এমনি অনেক দূরে চলে গিয়েছিল তো তাই। তো ওখান থেকে পরে সন্ধ্যার দিকে চলে আসলাম, রাস্তায় একটা ঘটনাও ঘটল। আমরা ইজি বাইক দিয়ে আসছিলাম, তো ওখানে একটা হাস্যকর ঘটনা ঘটল। হেডলাইট না জ্বালানোর কারণে ওখানে চেকপোস্টে ধরল, ধরার পরে ওইটার মাসল স্বরূপ ইজি বাইকওয়ালা কয়েকবার কান ধরে উদ্বোষ করলো। তবে আমাদের কাছে এটা লজ্জাকর মনে হলো, তার কাছে মনে হলো যে এটা কিছুই না, হয়তো তারা অহরহই এটা ফেস করে। তো আমরা আসলাম, হোটেলে চলে আসলাম আবার। এর পরের দিন আমরা ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় ব্যাক করা পর্যন্ত খুব ইজি ছিল, বাট ঢাকায় ব্যাক করার পর যখন আমি আমার বাসায় যাব, সে তার বাসায় যাবে, এই জিনিসটা মানে এত বেশি সরফল ছিল যে আমি মানে মানতে পারছিলাম না যে এটা আমি এখন আমার বাসায় যেতেই হবে, যাব তারও যেতে হবে। তো এরপরেও খুব স্বাভাবিকভাবে এটা মেনে নিতে হবে নিয়েছিলাম বটে। তো আমি আমার বাসায় চলে আসলাম। ওখানে আমার যে দুইটা ফ্রেন্ড গেল, একটা ফ্রেন্ড আমার সাথেই থাকে, তো আমার বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসলাম, ভালোই, কোনো সমস্যাই হয়নি। কিন্তু দুই তিন দিন পর এটা মানে এমন একটা হলো, দুই তিন দিন না আরো কিছু দিন পর আমার আম্মা এই জিনিসটা কিভাবে জানলো। আমি এখনো পর্যন্ত মানে বিলিভ মি গুরু, আমি এখনো পর্যন্ত এটা আইডেন্টিফাই করতে পারি না যে আম্মা এটা কিভাবে জানলো। আমার কাছে এটা পুরোপুরি অলৌকিক মনে হয় যে এটা এটা তো জানার কথা না। তো আমাকে আম্মা ফোন করে জিজ্ঞেস করছে যে কিছুদিন আগে কি কোথাও গিয়েছিলি। আমি বললাম কোথাও গিয়েছিলাম মানে চিটাং গিয়েছিলাম। তো বলতেছে চিটং না কক্সবাজার। আমি বললাম যে না, চিটং থেকে কক্সবাজারও গিয়েছিলাম। তো তখন জিজ্ঞেস করল কেন আমাকে বললি, আমাকে বললি না, এরকম যখন করলো আমি আর কি বলবো। আমি মানে তখন অন্য একটা বাহানা করলাম,
দেখি আমার আমার বন্ধু যে ফোনে আছে তার কি ধরনের সমস্যা হয়েছিল। মালা আপনি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠ? খুব তো ভালো ছিলেন, বিন্দাস আপনারা মজা করলেন, একসাথে ছিলেন কক্সবাজারে, তারপর ফিরে আসার পর আপনার অবস্থা কি ছিল?
আমার অবস্থা
ছিল কিরকম শোচনীয়,
মানে কি বলে, পাহাড়ের উপরে ওঠার পর যে আনন্দটা অনুভূত হয়
তখন
আমার তো ততটাই খারাপ লাগে। তো আমি অনেক অনেক মজার সময় কাটিয়েছি। তারপর যখন বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পর নিজেকে খুব একা একা লাগছে, কি যেন আসছি, কি যেন নাই, আমার কি যেন হারিয়ে গেছে এরকম মনে হয়েছে।
মালা আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে, এই যে এখন তো আপনাদের অবস্থা যে দুইজন দুইজনকে প্রচন্ড ভালোবাসেন, একদম আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছেন আপনারা প্রেমের সমুদ্রে, এক সমুদ্র থেকে এসেছেন ঠিকই, কিন্তু প্রেমের সমুদ্রে যে অবগাহন করা এবং সেখানে যে নিমজ্জিত হয়ে থাকা, দুইজনেরই অবস্থা কিন্তু একই রকম। যেমন দেখছি ওকে কথা বলার সময় তার যে অভিব্যক্তি, তাতে আমি খুব পরিষ্কার বুঝতে পারছি যে তার দুই চোখ এবং মনে ভালোবাসা ছাড়া অন্য কিছুই তার সামনে এখন দৃশ্যমান না। একই অবস্থা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। এত ভালোবাসা এবং এত বিশ্বাস কোথা থেকে পান এই ওপেলের প্রতি? ওপেলের কোন কোন গুণের কারণে, কোন শক্তির কারণে বা কিসের জন্য আপনার এত বেশি ভালোবাসা তার প্রশ্নে, বা এত বেশি বিশ্বাস তার প্রশ্নে, একটু বলবেন আমাদের।
আসলে অনেক বেশি বিশ্বাস করে, কখনো সন্দেহ করে না, আর অনেক বেশি রেসপন্সিবল। আর একটা মেয়ে সবসময় চায় তার ভালোবাসার মানুষটা যেন শুধু তাকেই ভালোবাসে, হচ্ছে এত বছর ধরে কষ্ট আমার চলাফেরা, যদিও প্রথমে ফ্রেন্ডশিপ ছিল, তার অনেক পরে ভালোবাসায় রীতি হয়েছে আমাদের সম্পর্কটা। আজ পর্যন্ত আমি তার ভিতরে কোনো ছলচা করি দেখি নাই, আমার কাছে কোনো মিথ্যা কথা আমি পাই নাই, সে আমাকে কখনো ফাঁকি দেয় নাই।
অনেক বছর, কতদিন, 2007-08
থেকে শুরু হলো,
সাত থেকে তো ফ্রেন্ডশিপ, আমি আগে থেকেই তাহলে চিন্তা করব, সাত থেকে এখন প্রায় 11 শেষ হতে চললো, চার বছরে আপনি কোন এক মুহূর্তের জন্য ছলচাতুরি দেখেনি তার মধ্যে?
না,
অনেক বড় কথা। তারপর বলুন।
তারপর আমি যখন অফিস থেকে বের হতাম, সেই প্রথম আমার অফিস টাইম ছিল 9টা থেকে 6টা পর্যন্ত, সে তখন আমার সাথে প্রতিদিন দেখা করতো, কোনো না কোনো বাহানায় সে আমার সাথে দেখা করতো, যেমন ভাইয়ের বাসা থেকে আসতে, ফ্রেন্ডের সাথে দেখা করে আসতে, প্রাইভেট থেকে আসতে। তাই তোমাকে একটা ফোন দিলাম, আমি তখন আমাদের ফ্রেন্ডশিপ দেখা করার যে একটা ব্যাকুলতা, পরবর্তীতে আমার মধ্যেও সেটা কাজ করে। আমাকে যদি অফিস থেকে না নিতে আসতো বা দেখা না করতো, আমার সেদিন অনেক খারাপ লাগতো, বুঝাতে পারতাম না। আর অনেক কিছু আছে।
আচ্ছা, এখন যে অবস্থা, এখন অবস্থা হচ্ছে দুইজন দুইজনের সাথে এই যে কথা বলা, দেখা করা, দুইজন দুজনের সাথে কিন্তু একরকম অভ্যস্ত হয়ে গেছেন আপনারা।
হ্যাঁ,
চেষ্টা না করুক, কোন কারণে যদি আপনাদের যে শুভ পরিসমাপ্তির দিকে আপনারা যেতে চান সেটা যদি না আসে, নিজেদের তো মানিয়ে নিয়ে অনেক বেশি কষ্টের হয়ে যাবে, সেটা নিয়ে ভেবে দেখেছেন কখনো? অর্থাৎ ওই ভাবনাতে আপনারা যেতেই চান না? আপনার কি বিকল্প ওয়ে আছে? আমার বন্ধু তো বলছে যে তার কোন বিকল্প পথই নাই, কারণ পেছনের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে আপনার দিকে সোজা হাঁটা ধরেছে।
আমি স্ট্রেফলি যেটা বলতে চাই যে আমি বিকল্প কোন ওয়ে আমি খুঁজতেও চাচ্ছি না, যদি থাকে সেটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি না, আমার ইচ্ছেটা ওদিকে যাবে না, যাচ্ছে না, এতটুকু বলতে পারি।
আচ্ছা, আমরা ঘটনাটা কিন্তু প্রায় শেষ করে এনেছি, কারণ আজকের ঘটনাটা সবই ছিল শুধুই ভালো লাগা, শুধুই ভালো লাগা, শুধুই ভালো লাগা, এবং সেই ব্যাপারগুলো আমাদের পৃথিবীতে, আমাদের চারিপাশে আছে, যারা চিন্তা করে যে ভালোবাসার মধ্যে কি শুধুই কষ্ট আছে, তাদের জন্য খুব ভালো একটি উদাহরণ হতে পারে ওপেল এবং মালা, এবং তাদের এই যে ভালোবাসা প্রবণ মানসিকতা এবং তাদের জীবনের এই যে পরস্পরকে পর্বত প্রমাণ বিশ্বাস করা, পর্বত প্রমাণ তাদের প্রশ্নে টান এবং আকর্ষণ, সেদিকে গত চার বছরে যেমন মালা বলছিলেন যে একটা মুহূর্তের জন্য কোন ছলচাতুরি আশ্রয় তাকে নিতে দেখেনি, এবং সেই দিক থেকে ওপেলও মালাকে প্রচণ্ড বিশ্বাস করে এবং প্রচণ্ড রকম ভালোবাসে, তো এই ভালোবাসায় তাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যাক, এবং আমি অবশ্যই প্রার্থনা করি যাতে করে তাদের কোন রকমের সমস্যা ছাড়াই, যেহেতু পরস্পরকে ভালোবাসে এবং তারা ম্যাচিউর, এবং এখন এর মধ্যে ওপেল আপনি একটা কর্মজীবনে ঢুকেছেন, আপনি বলছিলেন যে আপনি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সেখানকার আপনি রিসোর্স অ্যাসিস্ট্যান্ট রিসোর্স কোঅর্ডিনেটর, এবং আপনিও মালা ব্যক্তি জীবনে একটি কর্মজীবনের মধ্যে আছেন, তাই আপনাদের সেই অর্থে সুযোগ আছে, পরিস্থিতিও আপনাদের অনুকূলে যে আপনারা আপনাদের মতো করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, এবং আমরা আশা করব যে বিবাহ বন্ধনটা যেন সেইভাবে হয় যেভাবে আমরা আমাদের সমাজে দেখে অভ্যস্ত, অর্থাৎ পরিবারকে সাথে নিয়ে। আমরা বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটু বলে রাখি, এই যে সবকিছু ভালো ভালো যেখানে শুনছেন আপনারা, যাদের সবকিছুই ভালো, যেখানে কোন রকম কোন সমস্যা নেই, সেখানে সবচেয়ে বড় একটি ট্র্যাজেডি আছে, যে ট্র্যাজেডিটা আমরা হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না, সেটা হচ্ছে অনেক বড় একটি ট্র্যাজেডি, কিন্তু ভালোবাসার কারণে দুইটি মন দুইজনের কাছাকাছি আসতে এত বেশি পাগল প্রায় হয়ে আছে, সেই কারণে যত বড় প্রতিবন্ধকতায় তাদের মধ্যে থাকুক না কেন, তারা সেই প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে এসেছে। জীবন যদি অনুকূলে থাকে, পরিস্থিতি যদি অনুকূলে থাকে, কোনো এক সময় হয়তো আপনাদেরকে কখনো আমরা এই তথ্যটা দিব, তখন যখন হয়তো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তারপরে আপাতত আমরা সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি না, যাতে না করে তাদের ব্যক্তিগত জীবনে কোন রকমের সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয়। তাই আমরা সেই প্রতিবন্ধকতা বা সেই ট্র্যাজেডির প্রসঙ্গটা না টেনে যদি বলি, তাহলে আমরা বলতেই পারি যে তারা তাদের জায়গাতে পুরোদস্তুর চমৎকার একটি কাপড়। আমরা মালাকে ফাঁকে ধন্যবাদ দিয়ে নিই, তার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মালা, আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার ভালোবাসার মানুষকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত অনেক বড় করে বাঁচবেন। অনেক ধন্যবাদ আপনাকে মালা। এবার আমার পক্ষ থেকে মালা এবং ওপেলের জন্য আমার পক্ষ থেকে ডেডিকেট করছি এই গানটি, যে গানটি শুধুই ভালোবাসায় ভরা, শুধুই ভালোবাসার কথা বলে, যেভাবে কথা বলে ওপেল এবং মালা। This track was downloaded from FusionBD.com.